বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ সোমবার 22 ফেব্রুয়ারি, 9 ফাল্গুন এবং ফার্সি 4 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাঈদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। তালেবানের হুঁশিয়ারি ও বাইডেনের আফগান নীতি সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আগামী 17 মে থেকে খুলে দেবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপত্র পর শুনবেন চিঠিপত্রের আসর প্রিয়জন। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা কবলিত দেশগুলোর ঐক্যই হচ্ছে মার্কিন একাধিপত্যবাদ মোকাবিলার শ্রেষ্ঠ উপায়, বলেছেন ইরানের প্রেসিডেন্ট। আগামীকাল থেকে অবশ্যই সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিত হচ্ছে, জানিয়েছেন ইরানি প্রেসিডেন্টের দপ্তর প্রধান। খালেদ জিয়াকে বিদেশের সুচিকিৎসার ব্যাপারে সরকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন সোনার বাংলা গড়ে তুলবে বিজেপি সরকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন নিষেধাজ্ঞা কবলিত দেশগুলোর ঐক্যই হচ্ছে মার্কিন একাধিপত্যবাদ ও তাদের অবৈধ পদক্ষেপ মোকাবেলার শ্রেষ্ঠ উপায়। গতকাল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সঙ্গে টেলিফোন সংলাপে একথা বলেন রুহানি। এ সময় তিনি মার্কিন নিষেধাজ্ঞার মুখে তুরস্কের প্রতি ইরানের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, তেহরান বারবার বলেছে আমেরিকা যদি এসব নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে ইরানও দ্রুত পরমাণু সমঝোতা বাস্তবায়নের ধারায় ফিরবে। ইরানের দাবি যৌক্তিক বলে তিনি উল্লেখ করেন। ড রুহানি আরও বলেন, ইরান সবসময় বলে আসছে আমেরিকা কোনো পদক্ষেপ নিলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে। সিরিয়া প্রসঙ্গে প্রেসিডেন্ট রুহানি বলেন, দেশটির চলমান সংকট নিরসন করতে সংলাপ জরুরি। সিরিয়ার সংকট সমাধানে ইরান, তুরস্ক ও রাশিয়ার মধ্যকার আলোচনা এবং সংলাপ অব্যাহত থাকার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের দপ্তর প্রধান মাহমুদ ওয়াইজি বলেছেন আগামীকাল থেকে এনপিটির সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিত থাকবে। আমরা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ কে
দৃঢ়তার সঙ্গে তা জানিয়ে দিয়েছি। ইরানের সংসদে পাশ হওয়া আইনের ভিত্তিতে সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিত রাখা হবে বলে তিনি ঘোষণা করেন। মাহমুদ ওয়াইজি আরও বলেন, আমরা আইএইএকে বলেছি ইরানের সরকার ও সব কর্মকর্তা সংসদের আইন বাস্তবায়নের বিষয়ে একমত। ওই পক্ষের জন্য এইরকম কোনো সুযোগই নেই যে তারা বলবে এই আইন বাস্তবায়ন করবেন না। আগামীকাল 23 ফেব্রুয়ারি থেকে এই আইন বাস্তবায়ন হবেই। সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিতের অর্থ হচ্ছে আইএইএর পরিদর্শকরা পূর্ব ঘোষণা ছাড়া আর ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবেন না। তবে ইরান আগের মতো দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত সেফগার্ড এগ্রিমেন্ট পুরোপুরি মেনে চলবে বলে তিনি জানান। দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানি অর্থের একাংশ মুক্ত করার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুল নাসের হেম্মাতির সঙ্গে তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠকে এ বিষয়ে ঐক্যমত হয়েছে। এই বৈঠকে আটকে থাকা অর্থের একাংশ ইরানের দেয়া অ্যাকাউন্টে স্থানান্তরের বিষয়ে কথা হয়েছে। ইরান অর্থের পরিমাণ এবং হিসাব নম্বরগুলো তালিকা রাষ্ট্রদূতের কাছে জমা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এর সময় বলেন, ইরান যাতে তার আটকে থাকা সব অর্থ ব্যবহার করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে দক্ষিণ কোরিয়া প্রস্তুত রয়েছে এবং এক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই। এ সময় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বলেন, দক্ষিণ কোরিয়ার দৃষ্টিভঙ্গিতে যে পরিবর্তন এসেছে তা অবশ্যই ভালো, তবে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলো এর আগে অসহযোগিতার মাধ্যমে যে ক্ষতি করেছে তা আদায়ের জন্য ইরান আইনি পদক্ষেপ অব্যাহত রাখবে। দক্ষিণ কোরিয়ার বিষয়ে ইরানে যে নেতিবাচক মনোভাব গড়ে উঠেছে তা দূর করতে ব্যাপক চেষ্টা চালানোর জন্য দেশটির প্রতি আহ্বান জানান ইরানের ব্যাংকিং খাতের এই শীর্ষ কর্মকর্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন নিয়ে তার দেশ তখনই আলোচনায় বসবে যখন এতে স্বাক্ষরকারী সবগুলো দেশ তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। তিনি গতকাল ইরানের প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করছেন ঠিকই, কিন্তু বাস্তবে তিনি ট্রাম্পের পথই অনুসরণ করছেন। 2018 সালের মে মাসে ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে যায় তার ভাষায় ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ শুরু করেন, কিন্তু ইরান এর বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলে এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সর্বোচ্চ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন। বাইডেন ওই সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে পরমাণু সমঝোতার সব ধারা মেনে চলার আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রবণতা থামানোর জন্য ইসরায়েল বিরোধী জোরালো প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে সবচেয়ে কার্যকর উপায়। সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে ঐক্য শীর্ষক সম্মেলনে দেয়া বক্তৃতায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এ মন্তব্য করেন, এই সম্মেলনের মাধ্যমে আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে সাধারণ মানুষের অবস্থানের কথা পরিষ্কার হয়েছে। হানিয়া বলেন, আরব ইসরায়েল সম্পর্ক ঠেকানোর 3টি পথে রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো পথ হচ্ছে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা। দ্বিতীয় উপায় হচ্ছে 90-এর দশকে সই হওয়া অসলো চুক্তি বাতিল করে জাতীয় রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা করা। হামাসরাতা বলেন, আরব ইসরায়েল সম্পর্ক ঠেকানোর তৃতীয় উপায় হচ্ছে ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে ঐক্য জোরদার করা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার ব্যাপারে সরকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসা গ্রহণের ব্যাপারে সরকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে অবস্থিত বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই দাবি জানান। এ সময় নজরুল ইসলাম খান বলেন, আমরা যতটুকু জানি তিনি দারুণভাবে অসুস্থ, তার সুচিকিৎসা প্রয়োজন, যে চিকিৎসা এখানে সম্ভব নয়, এমনকি যে হাসপাতালে তিনি ছিলেন সেখানেও সম্ভব হয়নি, সুচিকিৎসার জন্য তার বাইরে যাওয়া দরকার, কিন্তু এ ব্যাপারে সরকারের একটা নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত বছরের 25 মার্চ থেকে সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা 6 মাস স্থগিত করে তাকে মুক্তি দেওয়ার পর থেকে গুলশানে নিজের বাসা ফিরোজায় অবস্থান করছেন তিনি। প্রথম দফার পর পরিবারের আবেদনে আরও 6 মাস সাজা মকুব করা হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে আগামী 24 মার্চ। সরকার আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কে নজরুল ইসলাম খান বলেন, এই নিষেধাজ্ঞাটা অমানবিক ও অযৌক্তিক, কারণ এদেশের ইতিহাস বলে যে অসুস্থতার কারণে রাজনৈতিক নেতাদের বাইরে যাওয়ার বহু দৃষ্টান্ত আছে, এমনকি জেলে থাকা অবস্থায়ও বাইরে যাওয়ার দৃষ্টান্ত আছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার চেয়েও বেশি দণ্ডপ্রাপ্ত যারা তাদেরকেও মুক্তি দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে সেটা আপনারাও জানেন, তিনি সরকারের আপনজন নন, প্রতিপক্ষ, তবে সরকার তার প্রতি যে আচরণ করছে সেটা প্রতিপক্ষের নয়, শত্রুর আচরণ। স্থায়ী কমিটির বৈঠকে সম্প্রতি নড়াইলের আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, বরিশালে গত 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সমাবেশে যোগদানে নেতাকর্মীদের বাধা প্রদান এবং সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ তার সহকর্মীদের উপরে হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য ও বিশ্ব সংবাদে। বাংলাদেশে করোনার কারণে দীর্ঘ 1 বছর ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমানে করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ায় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি অনলাইন ব্রিফিংয়ে জানান, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান 24 মে থেকে শুরু হবে এবং হল খুলবে 17 মে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে বৈঠক পরবর্তীতে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গত বছরের 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপ বাড়ানোর পর 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আগে 1,39,000 আবাসিক শিক্ষার্থী করোনার ভ্যাকসিন পাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোনার বাংলা গড়ে তুলবে বিজেপি সরকার, এর ফলে বাংলার ইতিহাস ও সংস্কৃতি শক্তিশালী হবে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোনার বাংলা গড়ে তুলবে বিজেপি সরকার, এর ফলে বাংলার ইতিহাস ও সংস্কৃতি শক্তিশালী হবে। তিনি আজ সোমবার পশ্চিমবঙ্গের হুগলিতে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলায় ভোট ব্যাংকের রাজনীতি চলছে।
बंगाल में लोगों को माँ दुर्गा की पूजा से रोकती है, उनके विसर्जन से रोकती है।
প্রধানমন্ত্রী বলেন, বাংলায় দেশভক্তির পরিবর্তে ভোট ব্যাংকের রাজনীতি চলছে, সকলের উন্নয়নের পরিবর্তে তোষণের রাজনীতি হচ্ছে। এই রাজনীতিতে বাংলার মানুষদের মা দুর্গার পূজোয় বাধা দেয়া হয়, তার বিসর্জনে বাধা দেয়া হয়। তিনি আরো বলেন, বাংলার লোকেরা ভোট ব্যাংকের রাজনীতির জন্য নিজের সংস্কৃতিকে অপমান করা ওই মানুষগুলোকে কখনো ক্ষমা করবে না। আমাদের সরকার এলে আপনারা আপনাদের রীতিনীতি নির্ভয়ে পালন করতে পারবেন, কেউ আপনাদের বাধা দিতে পারবে না। তিনি আরো বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি, আমরা এমন এক সোনার বাংলা উপহার দিতে চাই যেখানে সবার উন্নয়ন হবে, কারো তোষণ করা হবে না। এমন সোনার বাংলা যা তোলাবাজি মুক্ত হবে এবং বাংলার প্রকৃত উন্নয়ন হবে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ও সেনা শাসনের বিরুদ্ধে সাধারণ ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘট পালন করতে কার্ফিউ উপেক্ষা করে দেশব্যাপী হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নামলে প্রাণহানি ঘটবে বলে সামরিক জান্তা হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও এই প্রতিবাদ বিক্ষোভ হল। গতকাল মিয়ানমারের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, বিক্ষোভকারীরা এখন জনগণকে, বিশেষ করে আবেগী কিশোর কিশোরী ও তরুণদের সংঘাতের পথে এগিয়ে যেতে উস্কানি দিচ্ছে। রাষ্ট্রপরিচালিত টেলিভিশন চ্যানেলে এই বিবৃতি প্রকাশ করা হয়। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান দলের নেতাদের বিচারে পার পেয়ে গেলেও আদালতের বিচারে পার পাবেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেস ভবনে হামলায় তার ভূমিকা থাকার বিষয়টি প্রমাণিত হলে ট্রাম্পের 10 বছরের কারাদণ্ড হতে পারে। এ খবর জানিয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ রোববার এক বিশ্লেষণে লিখেছে, ক্যাপিটল হিলে হামলা চালাতে নিজের হাজার হাজার সমর্থককে উস্কানি দেওয়ার দায়ে আমেরিকার আদালতে ট্রাম্পের বিচার শুরু হতে পারে। সিনেটে তাকে ইম্পিচমেন্ট করতে ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের বিরোধীরা হাত গুটিয়ে বসে নেই, তারা ক্যাপিটল হিলে হামলার ঘটনা নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। নতুন মার্কিন সরকার আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেওয়া সংক্রান্ত তালেবানদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি মেনে চলার ব্যাপারে নানা টালবাহনা করছে। তাই তালেবানরা মার্কিন সরকারের বিরুদ্ধে হুমকি জোরদার করেছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ।
আফগানিস্তানের তালেবান গোষ্ঠী তাদের সঙ্গে স্বাক্ষরিত মার্কিন সেনা প্রত্যাহার সংক্রান্ত চুক্তি মেনে চলার উপর জোর দিয়ে বলেছে তারা আফগানিস্তানে বিদেশি সেনা হস্তক্ষেপ সহ্য করবে না। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে নেতিবাচক বক্তব্য দিতে থাকায় তালেবানরাও চুক্তি লঙ্ঘনের বিষয়ে হুঁশিয়ারি জোরদার করেছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সরকার যদি তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি মেনে না চলে, তাহলে আফগানিস্তানে পশ্চিমা সেনাদের উপর তালেবানের হামলা বৃদ্ধি পাবে এবং তালেবানরা পুনরায় এ চুক্তিতে মার্কিন সরকারের ফিরে আসার অপেক্ষায় না থেকেই মার্কিন ও ন্যাটো সেনাদের উপর হামলা শুরু করবে। জানা গেছে, জো বাইডেনের সরকার আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেওয়া সংক্রান্ত তালেবানদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি পর্যালোচনা করছে এবং এ ব্যাপারে মিত্রদের সঙ্গেও পরামর্শ করতে চাইছে। গত বছর আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ফিরিয়ে নেওয়া সংক্রান্ত নানা শর্তযুক্ত দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষর করেছিল মার্কিন সরকার ও তালেবান। কাতারে স্বাক্ষরিত ওই চুক্তিতে বলা হয়েছে, তালেবানরা যদি এই চুক্তির শর্তগুলো মেনে চলে, তাহলে 2021 সালের এপ্রিল মাসের শেষ নাগাদ সব পশ্চিমা সেনা আফগানিস্তান ত্যাগ করবে। কাবুল সরকারের সঙ্গে কোনো পরামর্শ না করেই মার্কিন সরকার এই চুক্তি স্বাক্ষর করে বলে কাবুল অভিযোগ করেছে। পশ্চিমা সেনারা আফগানিস্তান ত্যাগ করলে কাবুলের বর্তমান সরকারের পতন ঘটতে পারে ও গৃহযুদ্ধ জোরদার হতে পারে। তালেবান মার্কিন চুক্তি আসলে আফগানিস্তানে প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় কোনো ভূমিকাই রাখতে পারেনি বলে কাবুলের আফগান সরকার মনে করে। বাইডেন সরকার কাবুলের আফগান সরকারের সঙ্গে কৌশলগত কোনো চুক্তি স্বাক্ষর করতে চাচ্ছে বলেও অনেক বিশ্লেষক মনে করছেন। বাইডেন মনে করেন, রাশিয়া ও চীন মার্কিন সরকারের জন্য কৌশলগত হুমকি হয়, আফগানিস্তানে মার্কিন উপস্থিতি বজায় রাখাটা জরুরি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো আগামী 17 মে থেকে খুলে দেয়া হচ্ছে। তবে দ্রুত আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনার কারণে দীর্ঘ এক বছর ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমানে করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ায় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি অনলাইন ব্রিফিংয়ে জানান, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান 24 মে থেকে শুরু হবে।
আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ইনশাল্লাহ আমরা পবিত্র ঈদুল ফিতরের পরে 24 মে থেকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান আমরা শুরু করতে পারবো, এবং তার ঠিক এক সপ্তাহ আগে 17 মে থেকে আমাদের আবাসিক হলগুলো এর সমস্ত সংস্কার কাজ যা যা প্রয়োজন আছে সেগুলো সম্পন্ন করে হল খোলার প্রস্তুতিমূলক যা কিছু কাজ আছে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে অন্যান্য সেগুলো সম্পন্ন করে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে সব জায়গায়।
গত বছর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেছেন, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আগে 1,39,000 আবাসিক শিক্ষার্থী করোনার ভ্যাকসিন পাবেন। শিক্ষামন্ত্রী বলেছেন, কোনো শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকলে তার দায় শিক্ষা প্রতিষ্ঠান নেবে না, এমন হুঁশিয়ারি করে মন্ত্রী বলেছেন। কোথাও কোথাও খবর এসেছে আবাসিক হলে শিক্ষার্থীরা অবস্থান করছেন, যারা অবস্থান করছেন তাদেরকে অবিলম্বে হল ছেড়ে দিতে হবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সোমবার সকাল 10টার মধ্যে হল ছাড়তে প্রশাসনের দেয়া নির্দেশকে প্রত্যাখ্যান করেছে হলে ওঠা শিক্ষার্থীরা। নিরাপত্তার কারণে তাদের গেরুয়া সহ আশেপাশের এলাকায় যাওয়া সম্ভব নয় জানিয়ে তারা হলে থাকার কথাই জানিয়ে দিয়েছেন। এর মধ্যে দুপুর 1টার দিকে তারা পরিবহন চত্বর থেকে মিছিল বের করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে গিয়ে শেষ করে। সেখানে পূর্বের দেয়া আলটিমেটাম অনুযায়ী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের গেটের তালা ভেঙে ফেলে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা। এছাড়া জোরপূর্বক হলে প্রবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আজ সোমবার দুপুর নাগাদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এবং অমর একুশে হলের ভেতরে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্ররা। শিক্ষার্থীরা জানান, প্রায় 1 বছর ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ, আমরা বাড়িতে থেকে থেকে বিরক্ত হয়ে গেছি, তাই জোর করে হলে উঠে গেছি, এখন হলেই অবস্থান করব। ওদিকে আবাসিক হল দ্রুত খুলে দেবার এক দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। হল খুলে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে তারা। অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আগামী 1 মার্চের আগে খুলে দেওয়ার দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন, প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রে আসর প্রিয়জন। অনুষ্ঠান পরিবেশনায় রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। চিঠিপত্রের দিকে নজর দেওয়ার আগে আজও আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেছেন, সৎ চরিত্রের অধিকারী হও এবং সেগুলোকে কাজে লাগাও, আর অসৎ চরিত্রের সঙ্গ বর্জন করে চলো এবং তা থেকে দূরে থাকো।
আমরা সবাই অসৎ গুণাবলী বর্জন করে সৎ চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করব, এ কামনা করে আসরের প্রথম মেলটি হাতে তুলে নিচ্ছি। এটি এসেছে কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে, আর পাঠিয়েছেন শরীফা আক্তার পান্না। তিনি লিখেছেন, রেডিও তেহরান শুধু ইরান ও ইসলামের প্রচার ও প্রসারেরই নিয়োজিত নয়, এটি মানব জীবনকে সুন্দর ও সফল করার কাজেও নিয়োজিত। তারই উদাহরণ নতুন ধারাবাহিক আদর্শ মানুষ করার কৌশল অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব থেকে আমরা জানতে পারি যে ভালো বীজ থেকে যেমন ভালো চারা হয়, তেমনি ভালো স্বামী স্ত্রী থেকে ভালো সন্তান জন্ম নেয়। বিয়ের পরে সৎ ও সুস্থ সন্তান পাওয়ার জন্য উপযুক্ত স্বামী বা স্ত্রী বেছে নেওয়ার অধিকার প্রত্যেকের আছে। চমৎকার এ অনুষ্ঠান থেকে আরও জানতে পারি যে সন্তান গ্রহণের প্রাথমিক পর্যায় থেকেই বাবা মাকে সতর্ক হতে হবে, ইসলামে এ বিষয়ে যত্নশীল হতে তাগিদ দেওয়া হয়েছে।
শরীফা আক্তার পান্নার আরেকটি মেইল আমার হাতে রয়েছে, এতে তিনি কেবল একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন ইরানের মেয়েরা কি কর্মস্থলে থাকা অবস্থায় মসজিদে নামাজ পড়েন নাকি প্রতিটি কর্মস্থলে নারীদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা আছে।
ইরানের প্রত্যেকটি মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা রয়েছে, এছাড়া অফিস আদালত, বিপণী কেন্দ্র, পার্ক, স্টেডিয়াম সহ গুরুত্বপূর্ণ সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে। মসজিদ যদি কর্মস্থলের কাছে থাকে তাহলে মসজিদে, নয়তো কর্মস্থলে নামাজের জন্য নির্ধারিত কক্ষে নামাজ পড়েন ইরানি মহিলারা।
বোন শরীফা আক্তার পান্না, আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠানের ব্যাপারে মতামত এবং প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে নওগাঁ জেলার মান্দ্রা উপজেলার সেতু রেডিও ফ্যান ক্লাব থেকে, আর পাঠিয়েছেন সুলতান মাহমুদ সরকার।
সুলতান মাহমুদ সরকার ভাই তো একটা সময় আমাদের কাছে নিয়মিত চিঠি লিখতেন, তো বহুদিন পর তাঁর চিঠি পেয়ে খুবই ভালো লাগছে। এই চিঠিতে তিনি কি লিখেছেন?
জি, সুলতান ভাই লিখেছেন, আমি রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। গত 19 ও 25 জানুয়ারি তারিখের শ্রোতানন্দিত অনুষ্ঠান প্রিয়জন শুনলাম। অনুষ্ঠানের শুরুতে দুটি হাদিস শোনানো হয়েছে, রেডিও তেহরানের এটা বিশেষ বৈশিষ্ট্য। তাছাড়া এটি একটি মাত্র বেতার কেন্দ্র যা বিশ্বের মজলুম মানুষের পক্ষে কথা বলে। সবশেষে তিনি জানিয়েছেন দিঘি বেতার শ্রোতা সংঘের সভাপতি মোবারক হোসেন ফণীর সাক্ষাৎকার তার খুব ভালো লেগেছে।
মোবারক হোসেন ফণী ভাইয়ের সাক্ষাৎকার আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। তো দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও চিঠি লেখার জন্য সুলতান মাহমুদ সরকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের রাজস্থান থেকে কৃপারাম কাগা পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের বাংলা প্রোগ্রাম শুনি নিয়মিত, এ বেতারের সব অনুষ্ঠান আমার ভালো লাগে। আপনাদের ওয়েবসাইটে প্রকাশিত সব নিবন্ধ খুবই আকর্ষণীয়। আমি অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছি, আশা করি পুরস্কার জিতব।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করা হয় সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে। আপনি নিয়মিত অংশ নিতে থাকুন, ভাগ্য সুপ্রসন্ন হলে নিশ্চয়ই পুরস্কার জিতবেন একদিন। তো চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের রাজবাড়ি জেলার খোসবাড়ি গ্রামের রংধনু বেতার শ্রোতা সংঘ থেকে শাওন হোসেন পাঠিয়েছেন পরের চিঠিটি। তিনি লিখেছেন, নিয়মিত অনুষ্ঠান শুনতে শুনতে রেডিও তেহরানের সাথে এক অদৃশ্য মায়াজালে বন্দী হয়ে গেছি। সারাদিনের হাজারো কর্মব্যস্ততার মাঝেও অপেক্ষায় থাকি কখন রেডিও তেহরানের শান্ত অধিবেশন শুনতে পাব। আমি প্রতিদিন রেডিও তেহরান শুনলেও বৃহস্পতিবারের আয়োজন আমার নিকট আলাদা প্রাধান্য পায়, কারণ এদিন প্রচারিত হয় আমার প্রিয় একটি আয়োজন রংধনু। এই অনুষ্ঠানটি ছোট্ট বন্ধুদের জন্য নির্মিত হলেও রেডিও তেহরানের সকল বয়সের শ্রোতাই এটি উপভোগ করেন বলে আমার বিশ্বাস। সবশেষে তিনি রেডিও তেহরানের সকল শ্রোতাবন্ধুর প্রতি অনুরোধ জানিয়ে লিখেছেন, আপনারা আপনাদের পরিবারের ছোট্ট সোনামণিদের রংধনুর আসর শুনতে উদ্বুদ্ধ করবেন, কারণ আমার বিশ্বাস সোনামণিরা রংধনুতে প্রচারিত গল্পগুলো শুনলে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।
রংধনু আসর সম্পর্কে মতামত এবং শ্রোতাবন্ধুদের দৃষ্টি আকর্ষণের জন্য শাওন হোসাইন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি মতামত জানব বাংলাদেশে এক শ্রোতার কাছ থেকে। প্রথমেই তার সাথে পরিচিত হওয়া যাক।
আমি মোহাম্মদ সাগর মিয়া, বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি, নিজ জেলা কিশোরগঞ্জ, থাকি ঢাকায়। আমি সৎ পথে চলি, সত্য কথা বলি, বেতার শ্রোতা ক্লাব সভাপতি। এছাড়াও আমি IRIB ফ্যান ক্লাবের কিশোরগঞ্জের সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের সহ সাংগঠনিক সম্পাদক। বেতার শোনা আমার শখ।
মোহাম্মদ সাগর মিয়া, আপনাকে প্রিয়জনের আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
2020 সালের মাঝামাঝি সময়ে রেডিও তেহরানের সাথে আমার পরিচয়, এবং সে সময় থেকে আমি আপনাদের অনুষ্ঠান শুনে আসছি। 2020 সালের মাঝামাঝি সময়ে বিশিষ্ট শ্রোতা ও DXR কিশোরগঞ্জের মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার একটি ফেসবুক শেয়ার আমার নজরে আসে। সেটি ছিল রেডিও তেহরানের অনুষ্ঠানের লাইভ শেয়ার। আমি তখন বাংলাদেশ বেতারের শ্রোতা। আন্তর্জাতিক একটি বেতারের অনুষ্ঠান শেয়ার দেখে আমি আগ্রহী হই এবং অনুষ্ঠান শুনি। অনুষ্ঠান শুনে আমার খুব ভালো লাগে, এরপর থেকে নিয়মিত শুনছি।
তো কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি রেডিও তেহরান শুনেন?
বেশ কয়েকটি কারণে আমি রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি। প্রথম কথা হলো, রেডিও তেহরান বাংলাদেশ ও ভারতের সরকারি দল ও বিরোধী দল উভয় পক্ষেরই খবর প্রচার করে থাকে, এটি আমার খুব ভালো লাগে। এছাড়াও পঞ্চায়েতের সংবাদ মাধ্যমগুলোতে ইসলামী বিশ্বের কোনো খবরই থাকে না, কিন্তু রেডিও তেহরান ইসলামী বিশ্বের খবরগুলো খুব গুরুত্ব দিয়ে প্রচার করে থাকে। ওই বৈশিষ্ট্যের কারণে আমি রেডিও তেহরান শুনি।
আপনি কি একাই আমাদের অনুষ্ঠান শোনেন নাকি আরও কেউ শোনেন?
আমি একা নই, আমার সাথে আমার ক্লাবের আরও কয়েকজন রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে থাকেন, আরও কয়েকজন শোনার কথা ভাবছেন। আমরা IRIB ফ্যান ক্লাবের সদস্য কর্মকর্তারা একসাথে বসে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার পরিকল্পনাও করছি।
রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে আপনারা কাজ করে যাচ্ছেন জেনে ভালো লাগলো। তো আমাদের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে?
অনেক অনুষ্ঠানই আমার ভালো লাগে, তার মধ্যে প্রথম হলো প্রিয়জন। আমরা সারা সপ্তাহ অপেক্ষায় থাকি কবে প্রিয়জন শুরু হবে। এছাড়াও শিশু কিশোরদের জন্য প্রচারিত রংধনু আসর আমার খুব ভালো লাগে। এ দুটি অনুষ্ঠান বাদে ইরানের পণ্য সামগ্রী, ইরান ভ্রমণ, কোরআনের আলো, আসমাউল হোসনা আমার খুব ভালো লাগে। আসমাউল হোসনা থেকে আমরা আল্লাহর বিভিন্ন নাম ও এসব নামের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি।
সবশেষে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে তাও বলতে পারেন আপনি।
শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও জেলায় জেলায় IRIB ফ্যান ক্লাব গড়ে তুলুন। কেন্দ্রে জাকারিয়া চৌধুরী যুবরাজ ভাই নেতৃত্ব দিচ্ছেন, তার সাথে আছেন শাহাদত স্যার, তাহের ভাই, ফিরোজ ভাই, কুদ্দুস স্যার, রিপন ভাই, সোহেল ভাই, সুবর্ণ ভাই, ফনি ভাই, হারুন ভাই প্রমুখ বেতার বন্ধু। সবার চেষ্টা থাকলে দেশের প্রতিটি জেলায় IRIB ফ্যান ক্লাব গড়ে তোলা সম্ভব। সবার জন্য শুভকামনা।
আপনার আহ্বানের সাড়া দিয়ে শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই IRIB ফ্যান ক্লাব গঠনে এগিয়ে আসবেন। তো আজকের আসরে অংশ নেওয়ার জন্য সাগর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
অনুষ্ঠানের এ পর্যায়ে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আসা একটি মেইল চেক করছি। এটি পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল। তিনি লিখেছেন, হেলিকপ্টার বহরের দিক দিয়ে ইরান বিশ্বে তৃতীয়, এ খবরটি জেনে আমি এত খুশি হয়েছি যে ভাষায় বর্ণনা করতে পারছি না। আসলে রেডিও তেহরান শুনতে শুনতে ইরানের প্রতি এমন একটা ভালোবাসার আবেগ মনে জেগে উঠেছে যাতে করে বলতে পারি যে ইরান আমার দ্বিতীয় মাতৃভূমি। নিজ মাতৃভূমির প্রতি যেমন শ্রদ্ধা ভালোবাসা ও মমত্ববোধ জন্মে, ঠিক তেমনি ইরানের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ও মমত্ববোধ জাগে। আমার গর্ব এই কারণে যে ইরানের হেলিকপ্টার ব্যবস্থাপনা, নির্মাণ ও আধুনিকীকরণ বিষয়ক সংস্থা সব ধরনের সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশাল ও বৈচিত্র্যময় হেলিকপ্টার বহর গড়ে তুলতে সক্ষম হয়েছে। এই গৌরবান্বিত সংবাদ পরিবেশনের জন্য রেডিও তেহরানকে অশেষ ধন্যবাদ।
ইরানের সাফল্য আপনাকে মুগ্ধ করে এবং ইরানকে আপনি দ্বিতীয় মাতৃভূমি মনে করেন জেনে সত্যিই ভালো লাগল। নিয়মিত চিঠি লিখে বিভিন্ন বিষয়ে মতামত জানানোয় বিধানদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের চিঠিটি পাঠিয়েছেন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া গ্রামের জাগো রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি হারুনার রশিদ। তিনি লিখেছেন, শ্রোতারা ভালোবেসে যেভাবে একের পর এক IRIB ফ্যান ক্লাব গঠন করে যাচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে ভারত বাংলাদেশের সর্বত্রই IRIB তার একনিষ্ঠ ও সক্রিয় শ্রোতা গোষ্ঠী দ্বারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ শর্টওয়েভ সম্প্রচার বেতার কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। আমার বিশ্বাস, বিশ্বের অন্যান্য বেতার কেন্দ্রগুলো IRIB-কে অনুসরণ করে পুনরায় শর্টওয়েভে অনুষ্ঠান সম্প্রচার করবে এবং শ্রোতাদের সাথে আবারও তাদের যোগাযোগ ব্যবস্থা জোরদারে এগিয়ে আসবে।
ভাই হারুনার রশিদ, IRIB-র পাশাপাশি অন্যান্য বেতার কেন্দ্রগুলোও শ্রোতাবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে যাক, এ প্রত্যাশা আমাদেরও। চিঠি ও মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের শেষ চিঠিটি এসেছে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে, আর পাঠিয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন। ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে আলোকোজ্জ্বল 10 প্রভাব শীর্ষক রেডিও তেহরানের 10 পর্বের ধারাবাহিক অনুষ্ঠানের প্রথম পর্ব শোনার পর তিনি লিখেছেন, এ অনুষ্ঠান থেকে আমরা ইরানে ইসলামী বিপ্লবের গৌরব গাথা, ইমাম খমিনি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্ব, মার্কিনীদের ষড়যন্ত্র এবং নানা প্রতিকূলতা সত্ত্বেও বিগত 42 বছর ধরে ইরানে এগিয়ে যাওয়ার নানা কথা জানতে পারব। ইসলামী বিপ্লব ও ইরানকে একসাথে খুঁজে পাওয়া যাবে এ অনুষ্ঠান থেকে। আমরা বিশ্বাস করি যে বিশ্বের অপরাপর মুসলিম রাষ্ট্রগুলোও এ অনুষ্ঠান থেকে তাদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা পাবে।
ভাই শাহাদত হোসেন, চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান এবং ওয়েবসাইট সম্পর্কে মতামত জানাবেন। আসরের এ পর্যায়ে যারা শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের কয়েকজনের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে প্রদীপ কুণ্ডু, ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে SM নাজিমুদ্দিন, দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সেন্যাল এবং রতন কুমার পাল, বাংলাদেশের গাজীপুর থেকে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন ফিরোজ আলম, কিশোরগঞ্জ থেকে শাহাদত হোসেন, শাওন হোসেন রাজবাড়ি থেকে এবং টাঙ্গাইল থেকে আবু তাহের।
যারা অনুষ্ঠান শোনার পাশাপাশি কষ্ট করে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। এবারে আপনাদের জন্য রয়েছে শ্রোতাবন্ধু বিধান চন্দ্র সেনালের অনুরোধে একটি ফার্সি গান।
আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
কথা হবে আবারও আগামী আসরে।
بیا به افسانه من، به خلوت خانه من، بیا ببین چه کرده ای با دل دیوانه من، بیا ببین چه کرده ای با دل دیوانه من. به قصه فرشته ها دوباره بال و پر بده، تو اوج عاشقانی واسه من خبر بده، به شهر بی خبر بگو، به کوچه ها که میزنی، تو را سکوت میخونم، مرا صدا که میزنی. وقت
خیال تارت شدم از شب تنهایی، هر کجا که من بعد از این میرسم آن جایی، ساحلت منم مو به مو موج این دریایی، میرسد به من تا ابد این همه زیبایی. یا به دیوانگیم به خلوت خانگیم، که تنده به شعله دوباره پروانگیم، چه عاشقانه می شود کنار تو زندگیم. بگو از آرامش من، از آخرین خواهش من، بگو تو از زمزمه ترانه سرخوش من، تو خواب یک منظره ای، خیال یک پنجره ای، که میوزد نگاه تو در رفع هر خاطره ای. با خیال تارت شدم از شب تنهایی، هر کجا که من بعد از این میرسم آن جایی، ساحلت منم مو به مو موج این دریایی، میرسد به من تا ابد این همه زیبایی.
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 22 ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। অর্থের জন্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা যাচ্ছে না, পররাষ্ট্রমন্ত্রী দৈনিক ইত্তেফাক। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে হলে ঢুকলেন শিক্ষার্থীরা, দৈনিক যুগান্তর। সমকালের শিরোনাম, সব হল খুলে দাও সরব শিক্ষার্থীরা। আইনি প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন আল জাজিরা, বিবিসি বাংলার প্রতিবেদন, দৈনিক প্রথম আলো। দেয়ালে পিঠ ঠেকে গেছে, সংকট উত্তরণে বিএনপিকে নেতৃত্ব নিতে হবে মানবজমিন। প্রযুক্তিতে বাংলার বিশ্বায়ন অনিয়ম অবহেলার চক্করে চার বছর, কালের কণ্ঠের শিরোনাম। এবার ভারতের শিরোনাম। ধমকানি চমকানি জেলের ভয় দেখাবেন না, মমতার তোপ কি নোটিশের দিকে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। আস্থা ভোটে হার, পুদুচেরিতে সংখ্যাগরিষ্ঠতা হারাল কংগ্রেস সরকার, ইস্তফা মুখ্যমন্ত্রীর, সংবাদ প্রতিদিন। ব্ল্যাকমেল করে 66 জন মহিলাকে ধর্ষণ, পুলিশের জালে ডেলিভারি বয়, আজকালের শিরোনাম। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনা নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের করোনা পরিস্থিতি তো অনেকটা স্বাভাবিক, শিক্ষা প্রতিষ্ঠান খোলাটা কি এখন খুব ঝুঁকিপূর্ণ?
আপনাকে ধন্যবাদ। গত বছরের 16 মার্চ থেকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তার আগেই করোনা ভাইরাসের একটা মহামারী ছড়িয়ে পড়ে। 16 মার্চ থেকে এ পর্যন্ত প্রায় 1 বছর হতে চলল, এর ভেতরে একটি শিক্ষাবর্ষ চলে গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের জীবন থেকে একটা বিরাট গুরুত্বপূর্ণ সময় এবং বড় একটা সময় চলে গেছে। যেহেতু বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাসের একটা বিশেষ পরিস্থিতি বিরাজ করছে এবং করোনা ভাইরাসের মহামারীর কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, সে কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে গেলে এখন অবশ্যই একটা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। তবে একটি বিষয় আমার মনে হয় যে সরকারের বিবেচনায় নেওয়া উচিত, সেটি হচ্ছে যে যেহেতু এখন বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রতিদিন 4 জন, 5 জন বা 6 জন, 7 জন এরকম অবস্থায় চলে এসেছে, এটি একেবারেই সাধারণ ব্যাপার। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যেতেই পারে এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বাদে অফিস আদালত, কলকারখানা, রেল যোগাযোগ, বাস যোগাযোগ, বিমান যোগাযোগ, লঞ্চ, স্টিমার সবই খুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখার কোনো অর্থ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এবং সেই কারণেই সম্ভবত সরকার পর্যালোচনা করার কথা ঘোষণা করেছে। আরেকটি কথা বলতে চাই যে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়ার কারণে অভিভাবক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু সরকারের বিরুদ্ধে বেশ জোরদার সমালোচনা উঠেছে। সবার একই কথা যে করোনা ভাইরাস বুঝি শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজ করছে। সেক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে দেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের যেমন লাভ তেমনি সরকার সমালোচনা থেকে বেঁচে যায়।
ট্রাম্পের শেষ 2 মাসের শাসনামলে 10টি মহড়া চালিয়েছে ইরান, এইসব মহড়ার কি গুরুত্ব ছিল?
জি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার কালে কোন দেশের সঙ্গে যুদ্ধে জড়ায়নি ঠিক, কিন্তু ইরানের ব্যাপারে অত্যন্ত খড়গহস্ত ছিলেন। তিনি ইরানের ব্যাপারে অত্যন্ত আগ্রাসী নীতি গ্রহণ করেছিলেন। আগ্রাসী নীতির আওতায় ইরানের উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেন তিনি। পাশাপাশি ইরানের জেনারেল কাসেম সুলাইমানিকে ডোনাল্ড ট্রাম্প হত্যা করেছিলেন। এছাড়া ইরানের ব্যাপারে এত বেশি কঠোর অবস্থান ছিল সে কথা বিশ্ববাসী সবাই জানেন। এই সব কারণে তিনি শেষ দিনগুলোতে ইরানের বিরুদ্ধে হামলা করে বসতে পারেন এইরকম একটা আশঙ্কা থেকে মূলত ইরান তার ক্ষমতার শেষ মেয়াদে 10টি মহড়া চালিয়েছে। এই মহড়ার গুরুত্ব ছিল মূলত এই যে এই সমস্ত মহড়ার মাধ্যমে ইরান যেমন অত্যাধুনিক যুদ্ধ সামগ্রীর প্রদর্শনী করেছে, পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, তেমনি ইরান তার সামরিক শক্তি প্রদর্শন করে দেখিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে যদি কোনো ধরনের ভুল করে কোনো পদক্ষেপ নিতে যায় তাহলে আমেরিকার কিন্তু নিস্তার থাকবে না, আমেরিকার বিরুদ্ধে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে। সেই কারণে এই 10টি মহড়ার একটা গুরুত্ব অবশ্যই আছে। মহড়া মানে কিন্তু একরকমের ছোটখাটো যুদ্ধের মতো ব্যাপার, সেক্ষেত্রে 2 মাসের ভিতরে 10টি মহড়া চালানো একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তার সামরিক সক্ষমতা কি সেটা জানান দেওয়ার জন্য এর চেয়ে ভালো উপায় নেই, সেই কারণে মহড়ার গুরুত্ব অত্যন্ত বেশি ছিল।
তো জনাব শেহাদুল ইসলাম, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। আস্থা ভোটে হার, পুদুচেরিতে পড়ে গেল কংগ্রেস সরকার, দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলেন না ভি নারায়ণ স্বামী। নিজেদের পক্ষে মাত্র 12টি ভোট পেয়েছে কংগ্রেস, দরকার ছিল 14টি। এরপরই স্পিকার ঘোষণা করেন পুদুচেরি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কংগ্রেস, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নারায়ণ স্বামী। 33 আসনের বিধানসভায় কংগ্রেসের 6 জন বিধায়ক ইস্তফা দিয়েছিলেন আর গত বছরের জুলাইতে 1 DMK বিধায়ক ইস্তফা দেন, ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল শাসক দল। আস্থা ভোট অনিবার্য হয়ে পড়েছিল। সামনেই পুদুচেরিতে বিধানসভা নির্বাচন, এরই মধ্যে কেন্দ্র শাসিত অঞ্চলটিতে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। এবার পুদুচেরিতে জারি হবে রাষ্ট্রপতির শাসন। বিদেশে টাকা পাচারের অভিযোগ, ফিরাদ হাকিমের মেয়েকে তলব করল ইডি, সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে অসঙ্গতির অভিযোগ এনে পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তবে নোটিশের বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না এবং এখন পর্যন্ত কিছু শুনতে পাইনি। সম্প্রতি প্রিয়দর্শিনীকে নোটিশ দিয়ে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, মেয়ে এখনো কোনো ইডির নোটিশ পায়নি, মানহানির মামলা করব বললেন ফিরাদ হাকিম। ব্ল্যাকমেল করে 66 জন মহিলাকে ধর্ষণ, পুলিশের জালে ডেলিভারি বয়, দৈনিক আজকালের এশিয় নামের খবরে লেখা হয়েছে। সিরিয়াল কিলার দেখা যায় কিন্তু এই যুবক সিরিয়াল ধর্ষক, এমনই অভিযোগ বিশাল বর্মার বিরুদ্ধে। এখনও পর্যন্ত 66 জন মহিলাকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণ করেছে বিশাল। বিশাল ও তার বন্ধু সুমন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বান্ডেল কেওটা ত্রিকোণ পার্কের বাসিন্দা থেকে বিশাল বর্মাকে গ্রেপ্তার করা হয়। ফ্লিপকার্টের ডেলিভারি বয় হিসেবে কাজ করে, সামগ্রী ডেলিভারি দিতে গিয়ে ফিডব্যাক দেওয়ার অছিলায় মহিলাদের ফোন নম্বর নেয়, হাই, হ্যালো, গুড মর্নিং মেসেজ পাঠিয়ে আলাপ জমায়, বন্ধুত্ব তৈরি করে, ভিডিও কল করে ছবি তুলে রাখে, সেই ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মূলত তার শিকার হয় গৃহবধূরা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানে গুটিয়ে নিচ্ছে, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। নিষেধাজ্ঞা কবলিত দেশগুলোর ঐক্য হচ্ছে মার্কিন একাধিপত্যবাদ মোকাবেলার শ্রেষ্ঠ উপায়, বলেছেন ইরানের প্রেসিডেন্ট। আগামীকাল থেকে অবশ্যই সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন স্থগিত হচ্ছে, জানিয়েছেন ইরানি প্রেসিডেন্টের দপ্তর প্রধান। খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার ব্যাপারে সরকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সোনার বাংলা গড়ে তুলবে বিজেপি সরকার। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারত আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.